শুভ সন্ধ্যা। আজ সোমবার 10 এপ্রিল 2017। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। প্রতি সোমবার এই অনুষ্ঠানটি প্রচারিত হয় কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 98.3 মেগাহার্টজে। আজকের অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, শেখলানা। মার্চ মাসের 31 তারিখে শুক্রবার এটিএন ক্যানবেরা আয়োজন করেন বাংলাদেশের কয়েকজন শিল্পীকে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গানে ও কবিতার মাঝে জেগে উঠুক ক্যানবেরা। এই অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিকার শিমুল মুস্তফার অপূর্ব আবৃত্তি। তার স্বকীয়তা এবং পরিবেশনা এবং অবশ্যই অসম্ভব সুন্দর কণ্ঠস্বর শ্রোতাদেরকে মোহিত করেছে। পরদিন সকালে ক্যানবেরা থেকে ব্রিসবেনে অনুষ্ঠান করতে যাওয়ার রওনা হবার আগে কিছুক্ষণ শিল্পী শিমুল মুস্তফার সাথে কথা বলবার সময় এবং সুযোগ হয়েছিল। কবিতা ও কবি, কবিতা ও চেতনা, জীবন ও কবিতা, তার কবিতার জন্য ভালোবাসার সূত্রপাত, পারিবারিক পরিমণ্ডল, তার উৎসাহ কে ছিল, তার অনুপ্রেরণা, এখনকার কবিতার সম্বন্ধে, নতুন কবি ও কবিতার সম্বন্ধে তার কি ধারণা, কবিতার ভূমিকা সমাজে, পরিবারে, সর্বোপরি জীবন ধারণে কি হতে পারে, তার সে মনোভাব, এসব নিয়ে কথা হচ্ছিল। তার কিছু অংশ বিশেষ আপনাদের জন্য এই অনুষ্ঠানে তুলে ধরেছি। শ্রোতা বন্ধু, আবৃত্তিকার শিমুল মুস্তফার কণ্ঠে দুটো আবৃত্তিও এই অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে।
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষিদ্ধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্ত্রীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙেছে নাবি হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং মিখে গেলে, পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন।
আমার পরিচয়টা কিন্তু আমার মানুষ চেহারার না, মানুষ যে জিনিসটা নিয়ে আমাকে পাবে সেই জিনিসটা পেলেই হল। অর্থাৎ এটা কে করছে, কি করছে, কেন করছে, এটা বড় ব্যাপার না। কে করছে সেটা বড় ব্যাপার না, কি করছে সেটা বড় ব্যাপার, আমার ভালো লাগছে কিনা সেটা বড় ব্যাপার, আমার কোনো এক থেকে আমি কিছু পাচ্ছি কিনা, আমার মনন চিন্তা চেতনার মধ্যে কিছু পাচ্ছি কিনা, আমি মনে করি সেটা পেলেই আমি ধন্য। রবীন্দ্রনাথ কে আমরা যেভাবে একটা কাঠামোর মধ্যে দেখি, রবীন্দ্রনাথের তো বেশি ছবি আমাদের নেই। এই যে জীবনানন্দ দাশের কথা বললেন, একটা ছবি দিয়ে আছেন, যদি সেই ছবিটাও না থাকত তাহলে কি আমরা জীবনানন্দকে ভালোবাসতাম না, তার কবিতা ভালোবাসতাম না? আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে একটা খুব বড় রকমের মানুষের মধ্যে একটা কাজ করে, যে আমি যতটুক কাজ করব আমাকেও মানুষ ততটুক চেনুক, আমি এটা বিশ্বাসী না, আমার কাজটাই চিনতে পারলেই হলো। আর ছোটবেলা থেকে কবিতা পড়ে এসেছি, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে কবিতাটা আমার আসলে প্রথম মাধ্যম ছিল না। আমি খেলাধুলা করতাম, গান বাজনা করতাম, এবং একটা সময় আপনি যে কথাটি বললেন, আমি সবগুলো প্রশ্নই কিন্তু মিশিয়ে বলছি যে কবিতা সম্পর্কে মানুষের একটি ভুল ধারণা আছে। ভুল ধারণা যে একটু আগে আপনি যেটা বললেন যে কবিতা মানুষ শুনবে, পাঠক একটা সীমাবদ্ধ, এটা এত ব্যাপক আকারে ছিল না, হঠাৎ করে কেন এত বেশি ব্যাপক আকারে ধারণ করল? একটা আগুন যখন আবিষ্কার হল, মানুষ যখন আগুন জ্বালাতে শিখল, তখন কিন্তু বোঝা গেল যে মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। অর্থাৎ এই প্রকৃতির মধ্যে আগুন ছিল, কেউ পারেনি জ্বালাতে। কবিতা এরকম একটি জিনিস যে পৃথিবীতে যতগুলো মাধ্যম আছে আমাদের পারফর্মিং আর্ট এবং আমাদের মনন চিন্তা চেতনার মধ্যে, এবং প্রাচীন সময় থেকেই বলা হয়েছে যে আবৃত্তি অং বোধং শাস্ত্র অং, অর্থাৎ পৃথিবীতে যত রকমের শাস্ত্র আছে তার মধ্যে বোধের জন্ম দেয় হচ্ছে আবৃত্তি। তো আমরা যে জিনিসটা হচ্ছে যে আমাদের বাঙালির মধ্যে এই কবিত্বটা অনেক বেশি, আমরা কবিতা লিখি আর না লিখি আমরা জন্মসূত্রেই প্রাকৃতিক অবকাঠামোর কারণেই, ভৌগোলিক অবকাঠামোর কারণেই যে অববাহিকায় আমরা জন্মগ্রহণ করি, আমাদের একমাত্র দেশ যে দেশে পৃথিবীর একমাত্র দেশ, যে দেশের কতগুলো বৈশিষ্ট্যের সাথে পৃথিবীর কোন ভূখণ্ডের মিল নেই, যেমন ছটি ঋতু, পৃথিবীর একমাত্র দেশ যে দেশ সংস্কৃতির জন্য যুদ্ধ করেছে, পৃথিবীর একমাত্র দেশ যে দেশে স্বাধীনতা দিবস আছে এবং বিজয় দিবস আছে, এবং ধর্মীয় আপন একই ধর্মের মানুষ যুদ্ধ করেছে সংস্কৃতির জন্য। তো সংস্কৃতিটা এত শক্তিশালী একটি জায়গা, এবং সেই সংস্কৃতির প্রত্যেকটা মাধ্যমের মধ্যে কিন্তু কবিতা আছে। একজন চিত্রশিল্পী যখন ছবি আঁকেন, তিনি যখন ল্যান্ডস্কেপ করেন প্রকৃতির, সেটি কিন্তু একটি দেশাত্মবোধক কবিতা হয়ে যায়। একটা বিমূর্ত ছবি যখন আঁকেন, অ্যাবস্ট্রাক্ট ছবি যখন আঁকেন, তখনও কিন্তু একটি কবিতা। তো একজন সঙ্গীত শিল্পী যখন গান করেন, তার লিরিক কিন্তু কবিতা। তো কবিতাকে ছেড়ে আমরা কোথাও যেতে পারছি না। তো একজন নৃত্যশিল্পী যখন নাচেন, তখন তার মধ্যে যে ছন্দ কাজ করে সেটাও কবিতা। তো কবিতা কিন্তু আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের মতো, আমরা দেখতে পাইনি, কিন্তু কবিতা কিন্তু আমাদের চিন্তা চেতনা মনন সবকিছুর মধ্যে কবিতা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। বিষয়টি হচ্ছে যে এত গভীরে সম্পৃক্ত একটি বিষয় আমরা ভুল ধারণা করেছিলাম এতদিন ধরে, যে কবিতা আসলে শোনার জিনিস না। আমি কালকে পারফর্ম করেছি, আপনারা যতটুকু দেখেছেন, আমি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম শুরুতে, যে আপনারা যদি রক্ত মাংসের মানুষ হন তাহলে আপনারা কাঁদতে বাধ্য। আমার মনে হয় না যে কোনো পারফরমেন্সের আগে এভাবে কেউ গান গেয়ে বলবে যে আমি আপনাকে কাঁদাবো, আমি গান গাচ্ছি, আমি অভিনয় করে আপনাকে কাঁদাবো। কিন্তু আমি একেবারে বলি যে আমাদের বাংলা কবিতার মধ্যে এত বেশি আমাদের নিজেদের কথাগুলো আছে। আমরা কিন্তু যে কোনো সাহিত্যিক যখন লিখেন, তখন তার টেন্ডেন্সি থাকে কিন্তু কাব্যিকতার দিকে, যেমন কথা সাহিত্যিক, মানে কথাটা সুন্দর লিখতে পারলেই তো কবিতা, তো কথাগুলো সুন্দর লিখতে পারলেই কিন্তু হয়ে যায়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখেন, রবীন্দ্রনাথ গান লিখেছেন, গানের সুর দিয়েছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, সবকিছু লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা কিন্তু কবি হিসেবে চিনি, বিশ্বকবি, বিশ্ব লেখক না তিনি, বিশ্ব গীতিকার না, বিশ্ব সঙ্গীত শিল্পী না, কিন্তু তিনি হচ্ছেন বিশ্বকবি। কবি শব্দটা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে কয়েকটা লাইন লিখতেই তিনি বোধহয় কবি, আসলে তা না। কবি হচ্ছে যে মানব বোধের যেই জায়গাটায় সে যখন সবচেয়ে চরম গভীরতাটা বুঝতে পারে, বোধটা বুঝতে পারে, তখন সে কবি হন। তো তার যে বোধের জায়গা দিয়ে যখন তিনি একজন দার্শনিক হয়ে যান তখন তিনি কবি, কারণ তার কবিতার দর্শনগুলো নিয়ে কিন্তু আমরা জীবনযাপন করি। আমরা ছোটবেলায় দেখবেন যে কবিতার অংশ দিয়ে কিন্তু আমাদের জীবনের ভাব সম্প্রসারণ হয়েছে। আমরা ছোটবেলায় দেখেছি যে এই জগতে হায় সে বেশি চায় আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। অর্থাৎ এটাকে সম্প্রসারণ করো, দুটো লাইন দিয়ে একজন কবি বলে দিলেন মার্চে মাসির দরদ বেশি। হ্যাঁ, দেবতার কাছ থেকে এই কথাটি চলে আসছে। তো এই যে একটা লাইন দিয়ে কবি আমাদের জীবনের বোধ, চিন্তা, চেতনা, আদর্শ, উদ্দেশ্য সবকিছুকে পরিবর্তন করে দেয়। তো এই জায়গাটা থেকে আমরা যেটা করি যে কবিতার বইটা খুলে একটা ম্যান মেনে গলায় কবিতাটাকে আরো বেশি ক্ষতি করে দিয়ে, এই যে আপনি একটু আগে বলছিলেন যে জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস আমি মনে করি বিশ্বের দশজন শ্রেষ্ঠ কবির একজন, এবং ক্ষেত্রবিশেষে বাংলাদেশের যদি কোনো আইডেন্টিটি থেকে থাকে, বাংলাদেশকে যদি আমি কোনো দিক দিয়ে দেখতে চাই কবি সাহিত্যের ক্ষেত্রে, তাহলে জীবনানন্দকে দেখতে হবে। আমি একেবারে অকপটেই বলি রবীন্দ্রনাথ আমাদের প্রাণের বাঙালি চেতনার, বঙ্গবন্ধু আমাদের প্রাণের চেতনার, কিন্তু বাংলার রূপটা যদি আমি দেখতে চাই, ছবি আঁকতে চাই, তাহলে জীবনানন্দ দিয়ে আঁকতে হবে। এখন এই কথাগুলো যদি আমি তার ভেতরে যদি না যেতে পারি এবং সেখান থেকে যদি আমি কর্ষণ করতে না পারি, এই এই রিসোর্সগুলোকে তুলে নিয়ে এসে যদি আমি ম্যাটেরিয়াল হিসেবে কাজ করাতে না পারি, আমি একটা আকরিক তুলে নিয়ে আসলাম কিন্তু সেটা দিয়ে আমি প্রপার ম্যাটেরিয়াল তৈরি করতে পারছি না, দোষটা আকরিকের না। তো বাংলা কবিতা এত বেশি শক্তিশালী, বাংলা কবিতা আপনি যখন 200 বছরের ইতিহাস দেখবেন, যখনই দেখা গেছে যে বাংলার মানুষ, বাংলার মাটি যখন একটি ক্রাইসিসের মতো করে গেছে, তখন কবিতা এসে সামনে দাঁড়িয়েছে। তো কবিতাকে আমরা সবসময় সামনে দাঁড় করিয়েছি এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে আমরা 52-তে দেখেছি যে 52 সালে যখন শহীদ হল, সবার আগে কিন্তু একটি কবিতা লেখা হয়েছিল। 71 সালেও আপনি দেখবেন যে কবিতাগুলো মানুষকে কিন্তু মুক্তিযুদ্ধে যাবার জন্য, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শত্রুপক্ষের সাথে একটা সাহসের হাতিয়ার হিসেবে কাজ করেছিল। একটি নিরীহ মানুষকে একজন যোদ্ধা বানিয়ে ফেলার ক্ষেত্রে কিন্তু একটা কবিতাই যথেষ্ট। তো এই জায়গাটার থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যারা কবিতা পড়েন, কবিতা অবশ্যই প্রত্যেকটা মানুষ পছন্দ করে, কিন্তু আমাদের ব্যর্থতাটা হচ্ছে যে কবিতার সেই জায়গাটায় আমরা এখনো জানি না, সেজন্য মনে করি যে আবৃত্তি হচ্ছে একটি ভারী গলার কবিতা। আমি কখনোই মনে করি না আবৃত্তির মধ্যে কোনো কণ্ঠের কোনো কিছু আছে, আবৃত্তিটা হচ্ছে মূলত মস্তিষ্কের একটি শিল্প, এটা কণ্ঠের সাথে তেমন কিছু সম্পর্ক নেই, খানিকটা থাকতে পারে একটা সাউন্ড বক্সের যেরকম একটা ভূমিকা, প্রেজেন্টেশনটা একটা ভালো সাউন্ড সিস্টেম যেমন দেখতে ভালো লাগে, পারফরমেন্সের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা তো অবশ্যই একটি বিষয় যে আমি কমিউনিকেট করব কিভাবে। কমিউনিকেশনের জায়গাটি হচ্ছে যে আমি যার সাথে ইন্টারাপ্ট করছি সেই মানুষটার প্রতি অ্যাটেনশন আমাকেও দিতে হবে,
আপনার ডেলিভারিটা যেটা হচ্ছে।
হ্যাঁ, আমি আমাকে নিয়ে যদি ব্যস্ত থাকি, আমরা পারফর্ম করতে গিয়ে দেখা যায় যে আমি কিভাবে পড়ছি, আমার পড়ার দিকে আমার অ্যাটেনশন বেশি, সামনে যে আমার অডিয়েন্স বসে আছে, আমি আপনার সাথে কথা বলছি, আপনার সাথে আমার কিন্তু একটা কমিউনিকেশন থাকতে হবে। তো আমরা পারফরমেন্সের সময় দেখি যে আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি, দর্শকের দিকে তার কোনো অ্যাটেনশন থাকে না। তো এটা একটা খুব মানে আমার মনে হয় যে এটা একটা ভুল চিন্তা যে আমি যার সামনে কবিতা পড়ব তার প্রতি আমার অ্যাটেনশন থাকা উচিত। আমি যদি তার চোখের দিকে তাকিয়ে থাকি সে চোখ ফেরাতে হয়তো পারবে না, আমি যদি তাকে উদ্দেশ্য করে বলি সে যদি ফিল করে যে না আমাকে বলছে, তাহলে একজন ভদ্র মানুষও কখনো মুখ সরিয়ে নেবে না। আমি খুব আমাদের পরিবারের কথা যেটা বলছিলেন, আমার বড় ভাই, আমরা তো একটা শিল্পী পরিবারে আমাদের জন্ম, কিন্তু কালচার ওরিয়েন্টেড বিষয়টা কিন্তু আমরা এখনো মেনটেন করি। আমি আমার ভাই, ভাই আমার আদর্শ, আমার জীবনে বাবা যখন ছিলেন তখন আমার ভাইকেই আমি বাবা ডাকতাম, এবং আমার মা এখনো আছেন, কিন্তু আমার মা থাকা অবস্থাও আমার গার্জিয়ান, কিন্তু মাতৃত্বের গার্জিয়ান কিন্তু আমার ভাবি। হ্যাঁ, তো আমরা এই বিষয়টাকে মেনটেন করে দেখেছি যে সচেতনতার জায়গাটা, মা তো একদম ভালোবাসার জায়গা, গার্জিয়ান হলে মা চলবে না, মাকে খালি ভালোবাসতেই হবে। আমার কাছে এই কথাটি অনেকে ভুল বলে। কয়েকদিন আগে আমাকে একজন বলেছিলেন যে তোমার মা কি তোমার সাথে থাকে, তো আমি উত্তরে বলেছিলাম যে না, আমি মায়ের কাছে থাকি। তো উনি আমাকে এই কথাটি শুনে বললেন যে আমার অনেকদিন পরে এই ধরনের একটি কথা শুনে সত্যি মনে হচ্ছিল যে আপনাকে আমি জড়িয়ে ধরি, যে এই শিক্ষাটা আমারও দরকার। আমার থেকে অনেক বড় একজন বলেছিলেন যে একই কথা বললেন কিন্তু আপনি যে কথাটি বললেন এই কথাটি আসলেই কিন্তু অনেক টাচি একটা ব্যাপার। আমি বললাম যে এটাই তো বলার ধরন হওয়া উচিত। একটা সময় তো আমরা মায়ের কাছেই থেকেছি, আমি বড় হয়ে গেছি দেখে এখন আমার মা আমার কাছে থাকবে, একেবারেই নাই। যে আমি কালকে একটা কবিতা পড়লাম যে আমরাই মাকে ছোট করে ফেলি,
অদ্ভুত কবিতা। হ্যাঁ,
তো ওই কারণেই বলছি যে এখনো আমাকে কেউ যদি বলে আমার মাকে আমি তুলে খাওয়াই পড়াই বসাই উঠাই সবকিছু করছি, কিন্তু আসলে তো মন থেকে আমি আমার মায়ের কাছেই থাকছি, মা তো আমার কাছে থাকছে না। তো এই বিষয়গুলো যতদিন না বোঝা যাবে, আমাদের চেতনার জায়গাগুলো হচ্ছে কি যে বাঙালির অঢেল সম্পদ আছে। এই যে আমরা এখন এখানে বসে আছি, আমি জানি যে মিনারেল বলতে যে জিনিসগুলো, রিসোর্স বলতে যে অস্ট্রেলিয়াতে যে পরিমাণ আছে, কয়েকশো বছর বসে খেলে তাদের কিছু অসুবিধা নেই। সেরকম আমাদের ওই রিসোর্স না থাকলেও আমাদের ভালোবাসার রিসোর্সটা অনেক বেশি ছিল, যেটা আমরা এক বঙ্গবন্ধুর ডাকে 7 কোটি মানুষ ভালোবাসার টানে যুদ্ধে যে চলে গিয়েছিল, নিজের মা সন্তানকে পাঠিয়েছিল, এত ভালোবাসা, মানুষকে মানুষ এত বিশ্বাস করত, সেই জায়গাগুলো আমরা এখন আবিষ্কার করতে পারিনি যে আমাদের মধ্যেও কিন্তু একটা অমূল্য রতন আছে বাঙালি জাতির মধ্যেও। সেই জায়গাটা যদি আমরা তুলে না নিয়ে আসতে পারি, তাহলে যত কবিতাই পড়ি যত গানই করি, আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের সংস্কৃতিটা হারাতে পারি। আর আমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। ছোট দেশ, অভাবী দেশ ছিলাম, তো দৈন্য দেশ থেকে এখন একটু বেরিয়ে এসেছি, কিন্তু দেশটা তো ছোট, আর মানুষের শিক্ষাটা হচ্ছে ভুল শিক্ষায় আমরা বড় করা হচ্ছে। আমাদের শিশু শিক্ষাগুলো খুব বাজে, ভ্রান্ত একটা শিক্ষা দিয়ে আমাদেরকে বড় করা হয়, রাজনৈতিক কারণেই হোক অশিক্ষার কারণেই হোক। আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা মনে রাখা উচিত যে দেশ যত ছোটই হোক যদি সংস্কৃতি শক্তিশালী হয় তাহলে সব দেশই ভয় পায়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কিউবার মতো একটি ছোট্ট রাষ্ট্র এত বড় আমেরিকার একেবারে কোনার মধ্যে থেকে তাদের দাম্ভিকতায় আজকে কিউবার কাছে মাথা নত করে আমেরিকাকে আসতে হয়েছে, বিকজ অব সংস্কৃতি, বিকজ অব তাদের দেশাত্মবোধ। কিউবার এমন কিছু ছিল না, কিন্তু তারপরও আমি গরিব হতে পারি, আমি ছোট হতে পারি, কিন্তু আমার একটা আইডেন্টিটি আছে। আমাদের যে কয়েকটা আইডেন্টিটি আছে সপ্ত অর্থ দিয়ে মাপা যায় না। আমাদের দুটো বড় দিন আছে, তিনটা দিন আছে। একটি হচ্ছে যে বিশ্বের মাতৃভাষাটা আমাদের, আমরা
ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা,
আমাদের আমরা আশা করি যে আর কয়েকদিন পরে বিশ্বের সবচেয়ে বড় নিগৃহীত যেই ঘটনাটি ঘটেছিল 25শে মার্চ কাল রাত্রে, গণহত্যা দিবস, বিশ্ব গণহত্যা দিবসটিও হয়তো 25শে মার্চে আমরা নিয়ে আসতে পারব। যে মানুষের এত বড় বড় কিছু আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সংস্কৃতির জন্য প্রাণ দিয়েছে 30 লক্ষ মানুষ, এটা একটা জাতি কেন, একটা বিশ্বকে আইডেন্টিফাই করে দেওয়ার মতো ব্যাপার, আঙুল দিয়ে দেখাবার মতো। এই যে বললাম শুরুতে যে একটি স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদের একটি স্বাধীনতা আছে, একটি বিজয় আছে, আমাদের 6টা ঋতু আছে, আমাদের বঙ্গবন্ধু আছে, আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের জীবনানন্দ আছে, আমাদের যা আছে আসলে কিছু কম না। কিন্তু আমি সেই ক্ষেত্রেই বলি যে এই জায়গাটা যেহেতু এত সমৃদ্ধ আমরা, তো এই জায়গাটায় যদি আমাদের কিছু হীনমন্যতাগুলো, দলাদলিগুলো, আমরা একজন আরেকজন একটু ভালো হলেই আমরা দেখতে পারি না, একজনের ভালো আমরা মেনে নিতে পারি না, এই জিনিসগুলোর থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে যেটাই করি না কেন আমার মনে হয় যে সেটা ভালো হবে। আর আপনার কোন আর এর মধ্যে
এখন যে কবিতার চর্চা, মানে কবি এবং
কবিতা, আমি তো আপনাকে একদমই সব বলে দিয়েছি যে কবিতা আসলে চর্চার জিনিস
নয়,
একেবারেই চর্চার জিনিস। আপনি যদি প্রেম করার যদি চর্চা করতে চান করা যায়, প্রেম তো একটা ব্যাপার যে এর ভেতরে যাওয়া হচ্ছে যে আমি ধর্ম চর্চা করে যায় না, ধর্মকে ভালোবাসতে হবে যে কোনো ধর্মই হোক। আমি একটা মানে জিনিসটা জানি না কিন্তু আমার মধ্যে ভালো লাগে, এই ভালো লাগাটাই তো ভালোবাসা। এই ভালো লাগে, জানি না কেন ভালো লাগে, এই ভালো লাগাটাকেই আমি বলছি যে এটার জন্য চর্চা দরকার, এটার জন্য সততা দরকার, নিষ্ঠা দরকার, অধ্যাবসা দরকার, এর গভীরে যাওয়া দরকার। এইগুলো থাকলেই হয়। আমরা দেখেছি যে চর্চা করার নামে অনেক কিছু সব জায়গাতেই হয়, কিন্তু না জেনে চর্চা করা, ব্যাকগ্রাউন্ড কি, কিসের থেকে চর্চাটা হচ্ছে, কে শেখাচ্ছে, কাকে শেখাচ্ছে, সে কে কি শিখে আসছে। আমি এই যে এই পরশু দিন আমি যখন এখানে আসি তার আগের দিন ডক্টর বেগম জাহানারা আমাকে বলেছিলেন যে আমার চোখ দিয়ে পানি বেরোয়, শিমুন ফোন করে বলল যে তুই ছোটবেলার থেকে শিখছিস, তুই একটা শব্দ যদি ভুল কোথাও বলিস আমি মেনে নিতে পারি না, অন্যরা বলুক আমি তোরটা মানব না, তুই কেন ভুল বলছিস। আমি বললাম আমি ভুল বলি না, আমি ভুল বলি না। বলে আমি বললাম যে আপনিই কিন্তু একসময় এটাকে সাপোর্ট করেছিলেন, সেই জন্য আমি এটা বলেছি, কোন একটা ওয়ার্ড নিয়ে বলেছিলাম আর কি, ওই জিহোভা উনি বলেছিলেন না জিভা, জিহোভা হটা বলবে না জিভ, তো উনি বলছেন জিহোভা বলে কোনো শব্দই আমি রাখবো না, জিভ বলে রাখবো। তো এটা নিয়ে একটা তর্কতর্ক হচ্ছিল একটা ফেসবুকের মধ্যে। তো আমি বলছি যে আমাদের দেশে সবচেয়ে বড় কথা যে এদেশে একটা খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে যে যে জানে সে শেখে আর যে জানে না সে শেখায়, এইটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। যখন কিছু করতে পারে না তখন সে শিক্ষক হয়ে যায় এবং শেখানো শুরু করে দেয়, এটা আমরা অনেক জায়গাতেই দেখেছি। আর আমার কাছে তো মনে হয় যে রবীন্দ্রনাথের সেই বিশ্ব পাঠশালায় আমি একজন একজন শিক্ষক ছাত্র, আমার কাছে মনে হয় যে আমি বাইরে আসছি, বাইরে তাকাই, আমার মতো এরকম বাইরে ঘোরাঘুরি করে না কেউ, আমি প্রতিটা জিনিসের দিকে এরকম অবজার্ভ করি। তো এই এইখান থেকেই তো মানুষের শেখার জায়গাগুলো আসলে একটা। আমি মাঝখানে আপনারা দেখছেন যে আমি গতকালকে দুটো মধ্যবিত্তের বিষয় নিয়ে পড়েছি। মধ্যবিত্ত বলে তো আসলে কিছু নেই, মধ্যবিত্ত হচ্ছে তো মধ্যচিত্তের বিষয়, একজন স্বচ্ছল মানুষও তার মননের মধ্যে সবসময়
মধ্যবিত্ত
মনোভাব রাখে, একটা শিক্ষা একটু পেলেই সে মধ্যবিত্তের জায়গায় যেতে চায়। এটা আসলে মধ্যবিত্ত বলে কোনো অর্থনৈতিক কোন স্ট্যাটাস আসলে নেই, মধ্যবিত্ত হচ্ছে একটি প্রকৃতির মতো একটি জার্নি, যে জার্নিটা আমি সবসময় কল্পনা করি যে এই বিষয়গুলো আমার থাকবে। তো সেখানে অনেক ছোট ছোট সূক্ষ্ম জিনিস থাকে, তো আমি যদি মধ্যচিত্তের চিন্তার মধ্যে বসবাস করি তাহলে সেই সূক্ষ্ম বিষয়গুলোকে আমাকে অবশ্যই থাকতে হবে। সেজন্য প্রথম কাজটি হচ্ছে যে মানবিক হওয়া উচিত, এবং সবচেয়ে প্রথম হচ্ছে মানুষকে ভালোবাসবো, তারপর ধর্ম। আমার কাছে মনে হয়
মানব ধর্ম
সবচেয়ে প্রথম ধর্ম। এবং আমি অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলে, কালকেও অনেক বাজে বাজে স্ট্যাটাস আসছে আমাকে নিয়ে ফেসবুকে যে আমি কেন নাস্তিক না, এটা নিয়ে লিখে। আমি আমি খুব মৌলবাদীও না, আমি খুব নাস্তিক শব্দটাকেও আমি খুব বেশি প্রেফার করি না। আমার কাছে মনে হয়েছে যে ধর্ম তো একটা মানব ধর্ম তো একটি ধর্ম, তো ধর্ম পালন করা মানে ধর্ম অনেক রকমের হতে পারে, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো, প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা জানানো। বিশ্বাস একটা অদ্ভুত জিনিস, বিশ্বাসের উপরে কোনোদিন হাত হস্তক্ষেপ করতে হয় না। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যে জন্মগ্রহণ করেছি আমার মায়ের পেটে আমি কিন্তু দেখিনি, আমার মা বাবা আমাকে বিশ্বাস স্থাপন করেছে যে তুই আমার পেটে হয়েছিস। এই যে বিশ্বাসটি হয়ে স্থাপন করেছে, তারপর থেকে মায়ের গন্ধ আমার ভালো লাগে, মায়ের রান্না ভালো লাগে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুক্তি আমার মায়ের। আমি কিন্তু শিওর না ইনি আমার মা, কেউ বলতে পারবে না যে আমি তো জন্মের সময় দেখিনি, আমার প্রিয় জন্মগ্রহণ আমি দেখিনি। তো এই বিশ্বাসের পর থেকে কি হয়, বিশ্বাসের পর থেকে মায়ের গন্ধ সুন্দর হয়ে যায়, মায়ের রান্না সুন্দর হয়ে যায়, মায়ের মুখ সুন্দর হয়ে যায়, মার প্রতি টান চলে এসে। এই মায় যদি 18 বছর বয়সে বলে যে তুই আমার সন্তান না, তাহলে মায়ের গন্ধ সবচেয়ে দুর্গন্ধ, মায়ের মুখ পৃথিবীর সবচেয়ে খারাপ। অর্থাৎ বিশ্বাসটা যদি ভেঙে যায় তাহলে অনেক খারাপ জায়গায় জিনিসটা চলে যেতে পারে। তো বিশ্বাসটা যদি কোনো কিছুর উপর অবলম্বন করে একটি মানুষ ভালো কিছু সুগন্ধ পায়, ভালো কিছু নিতে পারে, ভালো একটা জিনিস দেখতে পারে, আমার কাছে মনে হয় খারাপ কিছু না। কিন্তু এই বিশ্বাসের উপর ভর করে কেউ কেউ যদি রাজনীতি করে, কেউ কেউ যদি সেটাকে ব্যবহার করে, এই মায়ের কথা বললাম, মাকে নিশ্চয়ই আমরা ব্যবহার করব না। তো ধর্মটা বিশ্বাসের মধ্যেই থাকুক, ধর্মটা ব্যবহার না করলেই হল। ধর্মটা আমরা মাকে নিয়ে আরেকজনের কাছে দিয়ে আসি না, মাকে নিয়ে নানা রকম ব্যবসা করাই না, সেরকম ধর্ম নিয়ে ব্যবসাটা না করানোই ভালো।
আপনি 21 ফেব্রুয়ারি গেল আমাদের বইমেলা ঢাকায়, একটা বড় আয়োজন এবং নতুন কবিতা, নতুন কবি, নতুন গল্প, নতুন লেখা। তো নতুন কবিতা যারা লিখছে তাদের কেমন লাগে, মানে কি মনে হচ্ছে?
আমি যেটা বলছি যে কবিতার একটা নদীর কিন্তু কতগুলো সংজ্ঞা আছে। কাকে আমরা নদী বলব? পানি থাকলেই তো নদী না? যেমন আমি একজন জিওগ্রাফির স্টুডেন্ট হিসেবে বলি যে বুড়িগঙ্গা কিন্তু একটা নদী না। নদীর ফর্মুলাতে যা যা থাকতে হয়, যে এত কিউবিকের মধ্যে পানির মধ্যে কি কি ম্যাটেরিয়াল থাকতে হবে, সেটা যদি থাকে তাহলে সেটা নদীতে পড়ে। তো কবিতার ক্ষেত্র সেরকম আছে, গানের গীতির ক্ষেত্র সেরকম আছে। যে গানের গান খালি ছন্দে ছন্দে চার লাইন লিখে লিখে গেলে গান হবে না, আবার লিখলে যে গান হবে না তাও না, কিন্তু একটা নিয়মের মধ্যে আছে। আধুনিকতা বলতে আমি যেটা বুঝি, যে আধুনিকতা বলতে হচ্ছে কন্টেম্পোরারি, আর একটা অতি আধুনিক হচ্ছে যে আমি একটু সুদূর প্রসারী, যে আমি ভবিষ্যতে কিরকম হতে পারে। রবীন্দ্রনাথ কিছু ক্ষেত্রে সুদূর প্রসারী ছিলেন। বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু ছিলেন এমন একজন নেতা, তিনি 20 বছর 50 বছর দেখতে পেতেন সামনের দিকটা। তো এ কারণেই তিনি এত বেশি তাড়াতাড়ি তার জনপ্রিয়তা এবং তিনি এত বড় একজন নেতা হতে পেরেছেন, মানে দূরদর্শিতা যেটা আর কি। তো কবিতার ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে যে অনেকে দূরদর্শী হয়ে যেতে পারেন, যে আমরা কিছু কিছু কবিকে দেখি যে এখনো 50 বছর আগে লিখেছেন কিন্তু এখনো মনে হয় যে আমাদের এখনকার সময়ের কবি। তো এই দূরদর্শী কবি হতে, কিন্তু অনেকে আছে যে আধুনিকতা করতে চেয়ে এত কমপ্লিকেটেড করে ফেলে এবং শব্দের অর্থগুলো খুব, আমার কাছে যেহেতু আমার সীমিত সময়ের মধ্যে মনে হয়েছে যে শব্দ চয়নের ক্ষেত্রে বেলাভূমি বলে ফেলছে কেউ কেউ। অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের বাংলা শব্দই না।
আচ্ছা,
তো আবার কোন শব্দের সাথে কোন শব্দটা, মানে একটা অন্তমিল আমি বলবো না, যে কোন শব্দটার সাথে কোন শব্দটা সুন্দর শোনা যায়, সাউন্ডস গুড বলা যায়, সেই জিনিসগুলোর দিকে না থাকে। মনে হচ্ছে যে আমি একটু এলোমেলো লিখে দিলেই হয়ে যায়, কিন্তু এই সময়ের কিছু কিছু ছেলেমেয়ের লেখা অসাধারণ অসাধারণ। কিন্তু কবি হয়ে ওঠার জন্য যে সাধনা, যে অধ্যাবসা, যে ধ্যান, সেটা এখন কেউ করতে চায় না। একজন কবি হতে গেলে তাকে অনেক কিছু ছেড়ে কবি হতে হবে। রবীন্দ্রনাথকে জমিদারিত্ব ছাড়তে হয়েছে। আমরা যেমন কবি নির্মলিত গুণ বলি, আমরা রুদ্রকে কবি বলি, আমাদের এরপরে নামের আগে কবি শব্দটা ব্যবহার করব, এই 20-30 বছর একজন কেউ পাইনি যে নামের আগে একটু কবি শব্দটা ব্যবহার করি। এই জায়গাগুলো হচ্ছে যে কবি লিখা যায় নামের আগে, এটা হয়ে উঠে নাই, এটা হয়ে উঠার জন্য তাকে সেই জায়গাটায় সাধন করতে হবে। সেই সাধনটা যদি না করে তাহলে তো হবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা রেডিও ক্যানবেরার পক্ষ থেকে। আমাদের খুব ভালো লেগেছে কালকের প্রোগ্রাম, আপনার অনুষ্ঠান, যতটুকু আপনি যেভাবে আমাদের সাথে ইন্টারঅ্যাকশন করেছেন খুবই ভালো লেগেছে। আমরা শুনতে চাই আরো, আপনি আবার আসবেন আমাদের, মানে তৃষ্ণা রয়ে গেল।
হ্যাঁ, আমার এই বাংলা রেডিওকে আমার অনেক ধন্যবাদ, তারা আমাদের মিডিয়া পার্টনার ছিল এই অনুষ্ঠানে, আমাকে যারা এনেছে, আমার মূলত আমাকে যারা এনেছে তারা ব্রিসবেনবাসী, আমার কয়েকজন খুব প্রিয় মানুষ, তারই প্রেক্ষাপটে এই আমার এটি এনে আসা। তো আমার যেটা মনে হয়েছে যে অস্ট্রেলিয়াবাসী বাঙালি কম হলেও এখানে যারা আছেন তারা খুবই বাঙালি সংস্কৃতিকে ধারণ করছে, স্বল্প সংখ্যক হলেও, বেশি দরকার নেই, এবং তাদের অ্যাক্টিভিটিস দেখে আমি সত্যি অভিভূত। এবং সবচেয়ে মজার যে জিনিসটি হচ্ছে যে এখন ইনারা বাঙালি আছেন, এটা এবং দেশপ্রেমটা যে আছেন, আমাদের আর বেশি কিছু দরকার নেই। আমি বিদেশে যখনই যেখানে যাই প্রতি বছর দু একটা জায়গায় যাচ্ছি, এবং আমার কাছে একটি জায়গা ভরসা মনে হয় এবং একটি জায়গা খুব বিপজ্জনক মনে হয়, এই বিদেশি প্রবাসী মানুষগুলো নিয়ে। এই প্রবাসী একটা শ্রেণীর মানুষ বাংলাদেশকে মানে প্রাণ ভরে ভালোবাসছে, বাঙালি সংস্কৃতিকে, আবার এই প্রবাসী মানুষগুলোই বাংলাদেশে নানা রকম ধর্মীয় অনুশাসনগুলোকে ঢোকাচ্ছে। তো দুটো জিনিসই কিন্তু প্রবাস থেকেই আসছে। তো আমরাও মনে করি যে আপনারা যারা প্রবাসে আছেন নিশ্চুপ থেকেন না, কারণ আপনাদেরই পাশের একজন বসে বসে কিন্তু দেশটাকে ধ্বংস করছে, সে জায়গাটাও জানি আপনারা একটু দেখেন। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াত বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাত যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিনই মনে হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিল না টাল্লার মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিল না অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ছড়ে ছড়ে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মা ঠোঁট ওরকম শুকনো থাকত না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মা দুধ ভাত নয়। আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমহল করে।
শ্রোতা বন্ধু, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে জানালে খুশি হব। মতামত জানাবার ঠিকানা হল banglaradio@gmail.com। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারেও অনুসরণ করতে পারেন। আর আপনারা যদি বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাদেরকে সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পৌঁছে দিতে পারি। আপনারা যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এ কামনা করে আজকে বিদায় নিচ্ছি আমি শেখলানা। শুভরাত্রি।